আমরা যতটুকু জানি যে প্রায় 30 বছর আগে আপনি এই ফেডারেশনটি গড়ে তুলেছেন, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন গার্মেন্টস সেক্টরে। আর শুরুর দিকে আপনি মানে তখন কি বিবেচনা নিয়ে আপনি এই ফেডারেশনটি গড়ে তুলেছিলেন, একটু যদি ইতিহাসটা বলতেন আর কি।
আমি মূলত এই ফেডারেশনটা 1984 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা হয়, এবং এই প্রতিষ্ঠার সময় থেকে আমরা মূলত 3 জন বা 4 জন এটাই যে অগ্রণী ভূমিকায় যারা ছিলেন, তার মধ্যে আমি একজন। এবং তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, ছাত্র ছিলাম অনার্স ফাইনাল ইয়ারে। তো ছাত্র থাকা অবস্থায় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, যেটা লেফট পলিটিক্স এর সাথে, লেফট লেফট পলিটিক্স। সেখানে মূলত তাদের স্লোগানটা ছিল যে শ্রমজীবী মানুষের সাথে একাত্ম হয়। সেই জায়গা থেকেই আমি এই গার্মেন্টস ফেডারেশনের 2 বছর আগেই দর্জি শ্রমিকদের সাথে কাজ করি, ঢাকা মহানগরী দর্জি শ্রমিক তাদের উপদেষ্টা হিসাবে। এবং পরবর্তীতে 84 সালে 80 দশক আপনারা জানেন যে এই সময় আমাদের গার্মেন্টস শিল্পটা এখানে বেশ সামনের দিকে অগ্রসর হয়, এবং তখন এখানে গার্মেন্টস শ্রমিকরা কাজ শুরু করে। আমার বিবেচনায় তখন ছিল যে শ্রমিকদের সাথে কাজ করি, এবং গার্মেন্টস এর শ্রমিকরা যেহেতু সবচাইতে অসংগঠিত, অবহেলিত, সুতরাং এই সেক্টরটাকে আমি দায়িত্ব যে আমি আমার টার্গেট এরিয়াটা এখানে করবো, এই সেক্টরে কাজ করবো। সেইভাবেই গার্মেন্টস এর শ্রমিকদের সাথে যুক্ত হই। এবং আর একটা বাস্তব বিষয় ছিল, আমি আগেই বলছি যে 2 বছর আগেই আমি ঢাকা মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন যেটা, সেটার উপদেষ্টা ছিলাম। তো দর্জিদের একটা বড় অংশ, এটা 84 সাল মানে আমাদের গার্মেন্টস এর কিন্তু প্রথম দিক, তো দর্জিদের একটা অংশ তারা যারা টেইলার মাস্টার তারা গার্মেন্টস এ কাটিং মাস্টার হিসেবে অনেকে দেখছেন, আবার যারা দর্জি দোকানে যারা সেলাই মেশিনের কাজ করতো তারা অনেকেই গার্মেন্টস এর মেশিন অপারেটর হিসেবে যোগ দেয়। তো তাদের যোগ দেওয়ার আগে তাদের একটা বাইরের থেকে যখন দর্জি কারখানাগুলো থেকে গার্মেন্টস এ যখন এটা যোগ দেয় তখন তাদের একটা স্বপ্ন ছিল, মনে করছে যে একটা বড় ইন্ডাস্ট্রিতে তারা যোগ দিতেছে, হয়তো সেখানে বেশ সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে এরা দেখা যায় যে সেই সুযোগ সুবিধা গুলা পায় না পাওয়ার কারণে এরা বিক্ষুব্ধ এবং নিজেরাই সংগঠিত হতে থাকে। এবং আমি দর্জি শ্রমিক ইউনিয়নে তাদের অ্যাডভাইজার থাকার কারণে এরা সবাই যে যে কারখানায় এরা ছিল এই কারখানা গুলা শ্রমিকদের মোটামুটি ভাবে সংগঠিত করে তখন আমাকে সরাসরি বলে প্রস্তাব দেয় তাদের সাথে যুক্ত হয়েছে। সেই টার্গেট নিয়ে তাদের সাথে যুক্ত হয়ে 1984 সালে।
আচ্ছা, তো তখন থেকে আপনি আজ পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছেন বা সরকারের সঙ্গেও, এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে সফলভাবে আপনি কি দাবি আদায় করতে পেরেছেন, বা আপনার সফলতা বা আপনার ফেডারেশনের সফলতা সম্পর্কে যদি একটু বলতেন?
প্রথমত আমি একটা বলতে চাই যে আমার নিজের সফলতা বলা যাবে না, আমি শুধু লেটার হিসাবে এই ভূমিকাটাই হয়তো পালন করেছি। এখানে যে শ্রমিক এবং আমাদের ফেডারেশন তারাই মূলত দায়িত্বটা বেশিরভাগ পালন করেছে, এবং একই সাথে একটি কাজকেও যদি আমরা বলি যে আমরা এককভাবে শুধু এক ফেডারেশন করছি সেটা বলাটাও ঠিক হবে না, সেখানে অন্যান্য ফেডারেশনও হয়তো সেখানে যুক্ত হয়েছে। কিন্তু কাউকে না কাউকে শুরু করতে হয়, সেই শুরুর কাজগুলো হয়তো আমাদের ফেডারেশন থেকে আমরা অধিক ভাবে করেছি। যেমন আপনি ধরেন মেডিভোর্স, যেটা আমাদের ন্যাশনাল পেইড হলিডে, গার্মেন্ট সেক্টরে এক সময় এই মেডিভোর্স ন্যাশনাল পেইড হলিডে এই হিসাবে ছিল না। আমরাই প্রথম 1992 সালে গার্মেন্ট সেক্টরের ন্যাশনাল পেইড হলিডে হিসাবে যত সব কারখানা বন্ধ থাকে এবং এই দিনের মজুরি শ্রমিকরা পায়, 1992 সাল থেকে এই ক্যাম্পেইনটা শুরু করে 2-3 বছর ক্যাম্পেইনের পরে এখন এটা বলা যায় যে হ্যাঁ প্রায় 100% শ্রমিক এই মেডিভোর্সের অন্তত সিদ্ধিটা ভোগ করতেছে। আপনি জানেন যে আমাদের যে ঈদের বোনাস ফেস্টিভ্যাল বোনাস, এটা তো আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা বাসা বাড়িতে কাজ করে সবাই কিন্তু ফেস্টিভ্যাল বোনাস পায়। কিন্তু গার্মেন্ট সেক্টরে এক সময় এই ফেস্টিভ্যাল বোনাসটা দেওয়ার নিয়ম ছিল না বা রীতি ছিল না। আমরা প্রথমে এই ক্যাম্পেইনটা শুরু করি যে গার্মেন্ট শ্রমিকদের সবাই যেহেতু ফেস্টিভ্যাল বোনাস পায়, গার্মেন্ট শ্রমিকরা লাভজনক শিল্প সেখানে তারাও পাবে না কেন। এবং ক্যাম্পেইনের কারণে সেটা হয়তো এখন বলা যাবে যে 70-80% শ্রমিক অথবা তারও বেশি সংখ্যক শ্রমিক তারা কিন্তু ঈদের মধ্যে এই যে ফেস্টিভ্যাল বোনাস ঈদের বোনাসে এটা তারা পাইতেছে। এক সময় গার্মেন্টস এর সাপ্তাহিক ছুটিটা এটা কার্যকর ছিল না, এখন 100% না হলেও আমরা বলতে পারি যে পার্সিয়ালি এটা কার্যকর হয়েছে, হয়তো হতে পারে 50% চাকরিতে কার্যকর হয়েছে সাপ্তাহিক ছুটি, আর 50% চাকরিতে কার্যকর হয় নাই। এক সময় ম্যাটারনিটি ছুটি এটা গার্মেন্টস সেক্টরে ইন্ট্রোডিউস ছিল না, তো ম্যাটারনিটি ছুটি এখন অনেকগুলো কারখানায় হয়তো 50-60% চাকরিতে এগুলো কার্যকর হয়েছে। এগুলো আমরা ছোট ছোট যদি ওই বিষয়গুলো একসময় শ্রমিকদের গার্মেন্টসের শ্রমিকদের জন্য নিয়োগ করতেই ছিল, তো এখন গার্মেন্টসের শ্রমিকদের হয়তো দেখা যায় যে সেখানে 60% বা 70% শ্রমিকের একটা নিয়োগপত্র বা কন্ট্রাক্ট লেটার আছে। তো এছাড়া একসময় প্রথম দিকে একটির এইদিকে গার্মেন্টসের শ্রমিকদের কোনো মজুরি বোর্ডও ছিল না প্রথম দিকে, যে কারখানা যেভাবে মনে করতো সেইভাবেই মজুরি দিত, কিন্তু এখন গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু একটা নিম্নতম মজুরি বোর্ড আছে, কোনো কারখানায় তার থেকে নিম্নতম মজুরি দিতে পারে না। তো এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট কিছু কিছু অর্জন। এর বাইরে ধরেন একটু বৃহৎ আকারে দেখলে যেটা বলা যাবে যে আমাদের গার্মেন্টসের শিল্পে অগ্নিকাণ্ড এবং শ্রমিকের মৃত্যু এটা তো অহরহ আগে ছিল, এবং আমাদের আইন অনুসারে একজন শ্রমিক যদি কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করে অন্য কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে তাহলে লিগাল কম্পেনসেশনটা হচ্ছে 1,00,000 টাকা, আর এর সাথে আর 1,00,000 টাকা পাবে হলো ইন্স্যুরেন্স থেকে যদি ইন্স্যুরেন্স করা থাকে, টোটাল ইন্স্যুরেন্স সহ 2,00,000 টাকা। তো আমরা প্রথম আপনার ওই স্পেকট্রাম 2005 সালে যখন স্পেকট্রাম গার্মেন্টসের ভবন ধসে শ্রমিকদের মারা গেল ওই সময় থেকে একটা ক্যাম্পেইন শুরু করি যে আমরা এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য করা যাবে না, এই অ্যাক্সিডেন্টটা কারো না কারো অবহেলাজনিত কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, সেই অবহেলাটা বায়ারদের, সেই অবহেলাটা মালিকদের, সেই অবহেলাটা হয়তো আমাদের সরকারের আংশিক দায়িত্ব আছে। তো এই অবহেলাজনিত কারণে যেহেতু মৃত্যু হইতেছে কাজেই আইন অনুসারে যে ক্ষতিপূরণ, আইন অনুসারে যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের বাইরে এদেরকে লস অফ আর্নিং অর্থাৎ বাকি যতদিন এদের এরা বাঁচত এবং এই সময় যে পরিমাণ টাকা এরা আর্ন করত সেই পরিমাণ টাকাকেই ক্ষতিপূরণ হিসাবে গণ্য করতে হবে। তো আমরা কিন্তু আপনি শুনে খুশি হবেন যে এটা কিন্তু এখন মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত, সেই স্পেকট্রামের থেকে শুরু করে তারপর আপনার রানা প্লাজায় একই পদ্ধতিতে ক্ষতিপূরণটা সেভাবে হয়েছে, যেখানে আপনার রানা প্লাজায় ক্ষতিপূরণ প্রত্যেক নিহত শ্রমিকের বিপরীতে নিম্নতম 10,00,000 থেকে 40 বা 50,00,000 টাকা ক্ষতিপূরণ আছে, আর আহত যারা তাদের ক্ষতিপূরণের মাত্র পরিমাণটা নিচে 3,00,000 থেকে 10,00,000 পর্যন্ত আছে।
আচ্ছা, এবং এটা কি পাচ্ছে তারা, এটা কি পাচ্ছেন তারা?
জি, এখন রানা প্লাজার ক্ষেত্রে স্পেকট্রামের ক্ষেত্রে এটা কার্যকর হয়েছিল, রানা প্লাজার ক্ষেত্রে এটা কার্যকর হয়েছে, আর তাজরিনের এটা কোম্পানি গুলো এগ্রি করছে, সিএনএ মূলত এটার দায়িত্বটা নিচ্ছে, তাদের ক্ষতিপূরণটা এখনো ওই কোম্পানির তরফ থেকে যে বায়ারদের পক্ষ থেকে যে ক্ষতিপূরণটা দেওয়া হবে সেটা তারা এগ্রি করছে, কিন্তু দেওয়ার প্রসেসটা শুরু হয়।
আচ্ছা, আর আপনি যেটা বলছেন যে রানা প্লাজায় যে নিহতদের ক্ষেত্রে 10,00,000 টাকা সেগুলো কি সবাই পেয়েছেন?
কিছু কিছু ইও আছে, কমপ্লেইনও আছে তাদের, হলো যে নিহত এদের এরা পেয়ে গেছে কিন্তু আহতের ক্ষেত্রে কারো কারো কমপ্লেইন আছে যে তাদের আরো বেশি পাওয়ার কথা কিন্তু ক্যালকুলেশনে হয়তো তারা কম পাইছে।
আচ্ছা, কিন্তু নিহত যেটা বলছেন যে নিহত প্রায় যে 1,100 উপরে মানুষ তারা প্রত্যেকেই 10,00,000 টাকা করে পেয়েছেন, এটা আপনার আপনি কনফার্ম করছেন? কিন্তু আহতদের ক্ষেত্রে হয়তো কিছু পরিমাণ কম পেয়েছে, কিন্তু পেয়েছে একটা কিছু।
হ্যাঁ, এই যে আইনে যেখানে 2,00,000 টাকা সেখানে 10,00,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া, তার মানে 5 times
হয়।
তো এইটা একটা বড় মাঝে পরে যেতে আমাদের টোটাল সেক্টরটার জন্য একটা অর্জন। আর একটা বিষয় হচ্ছে যে এই আইনি ক্ষতিপূরণ যেটা সেটা কিন্তু দেওয়ার দায়িত্ব আমাদের মালিকদের, আর আমরা যে হিসাবে কথাগুলো বলছি সেখানে দায় দায়িত্ব শুধুমাত্র মালিকদের না, অবশ্যই মালিকদের আছে, সরকারের আছে, কিন্তু মেজর অংশটা বহন করতে হবে যারা বায়ার বা গ্রাস তাদেরকে। এবং আপনার স্পেকট্রাম, তারপর স্মার্ট ফ্যাশন, রানা প্লাজা, এগুলো কিন্তু ব্র্যান্ডগুলো মূলত মেজর ক্ষতিপূরণটা দিচ্ছে
বিভিন্ন বিদেশি বায়াররা।
জি জি।
আচ্ছা, তো আরেকটা ব্যাপার যে আপনার আপনার এতদিন ধরে আন্দোলন বা ফেডারেশন করতে গিয়ে এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে কোন বিষয়গুলোতে আর একটু কাজ করা উচিত ছিল বা কোনগুলো আপনার করতে চেয়েও পারছেন না, এরকম কি কিছু বিষয় আছে?
আমাদের এখানে একটা বাস্তবতা তো আছে যে আমরা মনে করি যে প্রত্যেকটা কারখানায় যদি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থাকতো তাহলে হয়তো সেই কারখানাগুলো পরিচালনা করা, এই যে মাঝে মাঝে এই যে আনরেস্ট সিচুয়েশন গুলো তৈরি হয়, রাস্তা ব্লক হইতেছে, ঘেরাও হইতেছে, এই যে সিচুয়েশন গুলো আনরুলি সিচুয়েশন, এই সিচুয়েশন গুলো হয়তো হইতো না যদি প্রত্যেকটা কারখানায় একটা করে ইউনিয়ন অন্তত থাকতো। তো এই জায়গায় আমাদের একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে যেটা আমাদের পূরণ হওয়া দরকার। যদি আমরা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি দেখতে চাই তাহলে অবশ্যই ট্রেড ইউনিয়নের প্রয়োজন আছে, যে ট্রেড ইউনিয়ন সেই প্রতিষ্ঠানের একটা অংশ হিসাবে তাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে।
কিন্তু এটা কেন সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত?
আমার কাছে মনে হয় যে এই বিষয়টায় আমাদের যারা মালিক তাদের মূলত অনীহা, অথবা আমাদের অন্যান্য কিছু কিছু জায়গা যদিও সেগুলো ট্রেড ইউনিয়নের উপরে ব্লেম আসছে, সেই ব্লেমটা হয়তো আসলে না কিন্তু তারপরে বাস্তব যেভাবে আসছে এটার কারণে হয়তো তাদের মধ্যে এখনো কিছুটা শঙ্কাও কাজ করে। যেমন ধরেন আপনি আদমজিটা কিন্তু সবসময় কথায় কথায় বলা হইতেছে যে আদমজিটা বন্ধ হয়েছে ট্রেড ইউনিয়নের কারণে এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আদমজি আপনি তো জানেন যে আদমজি তো বন্ধ আসলে ট্রেড ইউনিয়নের কারণে হয় না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে আদমজি বন্ধ করা হয়েছে এবং সেখানে যে বাংলাদেশে জুট ইন্ডাস্ট্রি এটা প্রফিটেবল না সেটা ইন্ডিয়াতে ভারতে হয়তো প্রফিটেবল হবে এই প্রেসক্রিপশনের থেকে সেখানে কিন্তু আদমজি বন্ধ করার সিদ্ধান্ত হয়। এবং আদমজির যত ইতিহাস সেখানে ট্রেড ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদের যদি আমরা করাপশন বলি তাদের যারা করাপশন কত পার্সেন্ট হয়েছে আর যারা এটা পরিচালনার ক্ষেত্রে যারা ছিলেন তাদের দ্বারা যারা ম্যানেজারিয়াল জায়গা তাদের দ্বারা কত পার্সেন্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি হয়তো ব্লেমটা পরে ট্রেড ইউনিয়নের জায়গায়, সেই জায়গা থেকে হয়তো গার্মেন্টস এর এরা কিছুটা হইলেও তারা একটা শঙ্কাজনক অবস্থার মধ্যেও আছে এবং মূলত অনীহাটাই বেশি।
তো এমনি ট্রেড ইউনিয়নের ব্যাপারে বায়ারদের পক্ষ থেকে কি সরকারের উপর কোন ধরনের চাপ আছে ট্রেড ইউনিয়ন চালু করার ব্যাপারে?
ওইটা তো বায়ার বলি আর আমাদের যে মালিক যারাই বলি আর কি সবটাই তো দিতেই তো পুঁজি, তো সেই ক্ষেত্রে হ্যাঁ তারা তাদের কনজিউমারদের কাছে ক্লিন থাকার জন্য তারা তাদের যে কোড অফ কন্ডাক্ট বা অন্যান্য যে নীতিমালা যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা উল্লেখ করতেছে যে তারা ট্রেড ইউনিয়নকে এনকারেজ করে এবং তাদের সমস্ত সাপ্লাই চেন গুলো আছে ট্রেড ইউনিয়ন এটা এনশিওর করার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার মনে হয় যে অন্য কিছু কিছু ক্ষেত্রে তারা যতটুকু আন্তরিক এই ট্রেড ইউনিয়নের জায়গায় হয়তো বায়ার বা ব্র্যান্ডের এদের পক্ষ থেকেও সেইভাবে আন্তরিকতার কিছু ঘাটতি আছে।
যেমন অন্য কিছু বলতে আপনি বিভিন্ন ওয়ার্কিং কন্ডিশন নিয়ে যে তাদের
যেমন ওয়ার্কিং কন্ডিশন এবং স্পেশালি আপনি বলতে পারেন এখন যেটা আমাদের নিরাপদ কর্মস্থলের জন্য যেটা অ্যাকর্ড হয়েছে এই রানা প্লাজার পরে আপনার 209টা ব্র্যান্ড আপনি নিশ্চয়ই জানেন 209টা ব্র্যান্ড গ্লোবাল ট্রেড ইউনিয়ন এবং লোকাল ট্রেড ইউনিয়নের সাথে চুক্তির মাধ্যমে যে অ্যাকর্ড হইল এই অ্যাকর্ডে যেটা নিরাপদ কর্মস্থল বাংলাদেশ বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি অ্যাকর্ড এই কাজগুলোর ব্যাপারে তারা যতটুকু উৎসাহ দেখাচ্ছে বা যতটুকু যেভাবে অগ্রসর হয়েছে সেই ইউনিয়নের জায়গায় তাদের উৎসাহ এতটুকু না।
তার মানে আপনার কি মনে হচ্ছে যে তাদের উৎসাহের কারণে এখন রানা প্লাজার ঘটনার পর আপনার বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কিং কন্ডিশন বা নিরাপত্তার বিষয়টি উন্নত হয়েছে?
এটা তাদের দিক থেকে এটাকে উৎসাহ বলা যাবে না, এটা মূলত আমাদের স্থানীয় এবং গ্লোবাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কনজিউমারদের চাপের কারণেই তারা এই দায়িত্বগুলো নিতে আগে আসছে।
কিন্তু তাহলে কারণ যেটাই হোক তার মানে আপনি বলছেন যে ওই ঘটনার পর আসলে ওয়ার্কিং কন্ডিশন কিছুটা উন্নত হয়েছে?
হ্যাঁ, তাজরিন এবং রানা প্লাজার পরে কয়েকটা জায়গায় বেশ কিছু অগ্রগতি বলতে পারেন আপনি সেখানে সাধন হয়েছে। একটা হচ্ছে মজুরি সেটা কিন্তু তাজরিন এবং রানা প্লাজার পরে 70% মজুরি বেশ করছে। আমাদের শ্রম আইনের অনেকগুলা সেকশন ছিল যেগুলো আমরা আমাদের ভাষায় বলি অ্যান্টি ওয়ার্কার, তার কিছু কিছু সেকশন সেখানে পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। এরপরে রুলস নিয়ে কথা ছিল, রুলসটা এই সপ্তাহে মাত্র এটা ফাইনালাইজ হয়ে গেছে। তারপরে আপনার ট্রেড ইউনিয়ন গঠন করাটা আগে তো এটা অলিখিতভাবে বন্ধ ছিল, দার্জিলিং রানা প্লাজার পরে সেখানে কারখানায় কিছু কিছু ট্রেড ইউনিয়ন গঠন করা গেছে, প্রায় 300 বেশি ট্রেড ইউনিয়ন কারখানা ভিত্তিক ইতিমধ্যে গঠিত হয়েছে। আর নিরাপদ কর্মস্থলের জন্য আমি আগে যেটা উল্লেখ করছি যে 209টা গান তারা সাইন করছে অ্যাকর্ডে এবং একই সাথে নর্থ আমেরিকার 26টা গান তারা 26টা গান তারা অ্যালায়েন্স নামে নিরাপদ কর্মস্থলের জন্য তারা কাজ করছে। আমি মনে করি যে এই কয়েকটা সাইটে অগ্রগতি আছে, যদিও এই অগ্রগতিগুলোর সাথেও আবার সীমাবদ্ধতা আছে। কারণ মজুরি যদিও আমি বলছি যে 70% বাড়ছে, তার মানে আগে ছিল 3,000-এর থেকে এখন সেটা হচ্ছে 5,300, আগে দক্ষ শ্রমিকের ছিল 4,200 এখন হচ্ছে 6,800, কিন্তু এই 5,300 বা 6,800 এটাই এনাফ না, এটা আসলে আমাদের শ্রমিকদের জন্য সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যথেষ্ট না, থেকে বাড়ানো উচিত। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সীমাবদ্ধতাও আছে।
তো আর আপনি এবার সবশেষে জানতে চাইবো যে আপনার এই জার্মানিতে যে আসছেন, আপনাকে পুরস্কার দেওয়া হচ্ছে, এই সম্পর্কে আপনি যদি একটু বলতেন।
পুরস্কার নুরেমবার্গ তো হিউম্যান রাইটস কে আপলোড করার জন্য অবশ্যই একটা সবচেয়ে নাম করা জায়গা, এবং নুরেমবার্গের ট্রাইব্যুনাল এটা তো তারা পৃথিবীব্যাপী খ্যাত, এবং আমাদের যে দুর্গোধাদের যে বিচার যেটা হচ্ছে সেটাও নুরেমবার্গের এই ট্রাইব্যুনাল থেকে অনেক কিছু রেফারেন্স নিচ্ছে। তো নুরেমবার্গ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড এটা যখন এই বছর ন্যাশনাল গভর্নমেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আমাদের যেহেতু দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে, সেটা বুঝতে দিচ্ছে। আমি মনে করি যে এটা শুধু আমাকে না, এটা সমগ্র ট্রেড ইউনিয়ন এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে রিকগনিশনের একটা ভাব, এবং এই এটা অন্যদিকে স্বাভাবিকভাবেই যখন কোনো এই ধরনের একটা অ্যাওয়ার্ড বা কোনো কিছু অর্জন করা যায় তখন তার পাশাপাশি যে কমিটমেন্টটা সেই কমিটমেন্টটাও আরো শক্তিশালী করে, তার মানে আরো দায় দায়িত্ব তাদের বহন করার মতো একটা প্রস্তুতি মানসিকভাবে নিতে হয়। তো একদিকে যেরকম এটা ট্রেড ইউনিয়ন এবং বাংলাদেশের গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের স্বীকৃতি, আমাদের তাজরিন রানা প্লাজার নিহত শ্রমিকদের প্রতি সম্মান, গ্লোবাল ট্রেড ইউনিয়নের প্রতি সম্মান, আবার অন্যদিকে আমি মনে করতে চাই যে এই অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে হয়তো আমাকে যে সমস্ত জায়গায় আমার সীমাবদ্ধতা আছে, ত্রুটি আছে, বিচ্ছুতি আছে, সেগুলো হয়তো সংশোধন করে অতিক্রম করে আমাকে হয়তো আরো বেশি পরিমাণে শ্রমিকদের প্রতি নিবেদিত হয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রতি কমিটমেন্ট রেখে কাজ করতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ আমিরুল হক আমিন।
জি জি, আপনাকেও ধন্যবাদ।